জয় নিতাই। গতদিন আমরা এই শ্রীমহান গ্রন্থের অতি অপূর্ব যে পাণ্ডবগণের চরিত্র তা আমরা শ্রবণ করেছি এবং এখনো অনেক দিন চলবে। আর তারা কিভাবে কেমনভাবে সেই মৎস্য দেশের রাজা বিরাটের কাছে কেমন করে সেখানে গুপ্ত বেশে প্রবেশ করে যে যার কর্ম বেছে নিয়েছিলেন তা আমরা শ্রবণ করেছি। অন্ধকার দিনে আমরা তাদের সেই পরিস্থিতি কিভাবে কেমনভাবে সেই বিরাট নগরে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানগণ তারা কত কষ্ট করে সেই অজ্ঞাতবাসে ছিলেন তা আমরা শ্রবণ করব এবং তার থেকে নিজেদের প্রত্যেকের বুদ্ধি অনুসারে বুঝে নিতে হবে যে তাৎপর্যটা কি, সেই বিষয়ে আমরা আস্বাদন করতে চলেছি। মহারাজ পরীক্ষিত্রের পুত্র জনমেজয় তিনি ঋষি বৈশম্পায়নকে বললেন, হে মহোদয়, সেই বিরাট নগরে সেই যে প্রকাশমান পাঁচজন দেবতা আমার প্রপিতা মহগণ তারা কিভাবে কেমনভাবে থাকছিলেন এবং তাদের সেই যে মহা দুঃখ কারো দাসত্ব স্বীকার করা তা তো সুবিধের জন্য নয়, তা সেই দুঃখের মধ্যে কেমন করে তারা ছিলেন। বলছেন, সেই দেবী দ্রৌপদী সহ তারা সেখানে 3 মাস কাটিয়ে দিলেন, দিয়ে 4 মাসে যখন পড়ল সেই অজ্ঞাতবাসের কাল মানে সময়, সে সময় প্রতি বৎসরের ন্যায় সেই মৎস্য দেশে ব্রহ্ম মহোৎসব বলে একটি বাৎসরিক অনুষ্ঠান যা তদানীন্তন যুগে প্রতিটি রাজ্যে হতো কোনো না কোনো অনুষ্ঠান, তাই সেখানে ব্রহ্ম মহোৎসব বলে একটি বিশাল মহোৎসব অনেক দিন ধরে চলত। সেখানে বিশাল এক মেলা লাগত, নর নারী এবং যুবক যুবতী সকলে তাতে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতেন এবং মেলায় তো বিভিন্ন রকমের সব কিছু হয়, সেখানে মল্লবিদগণ মানে যোদ্ধাগণ সেখানে আস, মৎস্য নরেশ বিরাট তিনি তাদের জন্য অনেক উপহার সামগ্রী রাখতেন যারা যুদ্ধে জয়ী হতেন। সেখানে সেই যে মল্লযুদ্ধ চলাকালীন ভীমসেনকে সঙ্গে করে নিয়ে বিরাট নরেশ তিনি সেই মল্লযুদ্ধের ক্ষেত্রে প্রবেশ করলেন, সেখানে উচিত উচিত আসন নির্মাণ করা ছিল, আর সেই বল্লভ, ভীমের নাম বল্লভ, রশিয়া বল্লভকে নিয়ে তারা সেখানে উপস্থিত হলেন। আর সেখানে যে সমস্ত যোদ্ধাগণ আসছিল তাদের বিশাল সম্মান, সিংহের মতন তাদের পরাক্রম, আর তাদের কাঁধ ছিল কি, তাদের যে কাঁধ সে বিশাল কাঁধ এবং গ্রীবা ও কোমর অতি সুন্দর যেমন যোদ্ধাদের হয়, আর তাদের শরীরের রং ছিল একেবারে গৌরবর্ণ মানে সব দর্শনীয় পুরুষ সব বীরগণ। একে অপরের মধ্যে মল্লযুদ্ধ আরম্ভ হল, সমস্ত রাজন্যবর্গ এসেছেন, মন্ত্রী প্রজা সকলেই বিদ্যমান, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, অতি অপূর্ব সেখানকার সেই দৃশ্য। তা এই যোদ্ধাগণের মধ্যে জিমুত নামক এক মহান যোদ্ধা ছিলেন। এত বড় যোদ্ধা তদানীন্তন সময়ে ছিল না কেউ। প্রতিবারই সে পুরস্কার লাভ করে অনেক ধন সম্পত্তি পেয়ে চলে যেত। তাই এই জিমুত সকলকে পরাজিত করে এবারও তিনি মানে বাহু দেখিয়ে এবং হাত উঁচু করে বলছেন যে আমার সমকক্ষ বীর এই পৃথিবীতে কেউ নেই। এবারে আমাদের ভীম দাদা তিনি মহারাজকে বলেছিলেন, মহারাজ আপনি আমার শরীর দেখে এত আশ্চর্য হচ্ছেন, এটা ঠিকই, কিন্তু আমি না সেই হাতি এবং সিংহ ব্যাঘ্রের সঙ্গেও মানে যুদ্ধ করতে পারি। আমি কখনো কখনো আপনার মনোরঞ্জনের জন্য তাও দেখাব। রাজার সে কথাটা মনে পড়ল। রাজা বিরাট বলছেন, রশিয়া বল্লভ তাকে তো ভীম বলে কেউ জানে না, বিশাল চেহারা ভীমের। রশিয়া বল্লভ তুমি এবার দুহাত করে একটু দেখাও, তুমি তো আমাকে শুনিয়েছিলে যে তুমি যুদ্ধাদি করতে খুব ভালোবাসো। বলছেন, মহারাজ আপনার যদি আজ্ঞা হয় তাহলে আমি আরম্ভ করি, ভীম তো এই কাজই খুঁজে বেড়াচ্ছেন। এবারে সেই যে জিমুত নামক বীর ছিল তার সামনে যার মতো কেউ ছিল না, তাই সমস্ত প্রজাগণ নিস্তেজ হয়ে গেল। সে একলাই যোদ্ধা, কেউ ভয় আর যাচ্ছে না, যোদ্ধা অনেক আছে কিন্তু কেউ আর যায় না। এবার রশিয়া বল্লভ তিনি কি করলেন, তার সমস্ত ধুতি টুতি খুলে একেবারে রণাঙ্গনের বেশ, কেবল লেঙ্গুটি পরা আছে। আর ভীম যখন খালি গায়ে হয়ে নামলো, তা হাজার হাজার লক্ষ লক্ষ মানে দর্শনার্থীরা দেখে অবাক, বলছে রাজার রান্না করা লোকের এই রকম চেহারা। এবারে ভীমসেনও সেখানে নেবে খানিকক্ষণ শরীরটাকে স্ফূর্তি করার জন্য বাহু আদি ইত্যাদি সব নাড়া আরম্ভ করলেন, এবং তার বাহু যখন তার সমস্ত শরীরের মাংসপেশি সকলে দেখছে, তখন সকলে চতুর্দিকে রশিয়া বল্লভের জয় জয়কার দিচ্ছে। বলছেন, যাক অন্তত এই জিমুত নামক যে বীর তার সামনে কেউ আসতে পেরেছে, তার উৎসাহ বর্ধন করছে প্রজাগণ, রশিয়া বল্লভের জয় দিচ্ছেন। মহারাজ তিনিও খুশি হলেন। এবারে দেখতে দেখতে তাদের মধ্যে মানে দুজন দুজনের মধ্যে ভয়ঙ্কর গর্জন করা আরম্ভ হল। গর্জন করতে করতে তারা একে অপরের বাহু ধারণ করল, একে অপরকে নিচে ফেলার চেষ্টা করছে, কেউ পড়েও যাচ্ছে। এবারে যে পড়ে যাচ্ছে সে এমনভাবে পদাঘাত করছে যে সেও পড়ে যাচ্ছে আবার অন্যদিকে চিত হয়ে। এইভাবে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। তাদের বাহুতে বাহুতে যখন সংঘর্ষ হচ্ছে তখন মনে হচ্ছে যেন গদা দিয়ে গদা মারলে যেমন শব্দ হয় তেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছে। সে দেখার মতন, চতুর্দিকে জনতা একেবারে হইচই, মানে যে যেখানে পাচ্ছে মানে ছুটে আগে আসতে পারলে বাঁচে, মানে দেখে চক্ষুর সার্থকতা তারা লাভ করল যে এমন বীর রশিয়া বল্লভ। এইভাবে বহুক্ষণ যুদ্ধ হল। তাদের বাহুবল প্রাণবল ও দেহবলের দ্বারা সেই বীরদ্বয়ের মধ্যে ভয়ঙ্কর বিনা অস্ত্রের যুদ্ধ আরম্ভ হল। মানে কুস্তিতে সেখানে তো অস্ত্র গ্রহণ করাও নিষেধ। আর তারপরে হঠাৎ কি হল, যেমন সিংহ হাতিকে ধরে বা হাতিও ক্রমান্বয়ে যেমন সিংহকে ধরে ফেলে, সেই রকম ভীমসেন কি করল, হাতি যেমন সিংহকে ধরতে পারলে একেবারে আছড়ে পিছড়ে মেরে ফেলে, ঠিক সেই রকমভাবে সেই মল্লবীর মৎস্য জনতার অত্যন্ত আশ্চর্যান্বিত হলো। এবং ভীম কি করল, সেই সিংহকে যেমন হাতিতে ধরে ফেলে, না ধরতে পারলে কিন্তু সিংহ তার মাথার খুলিটা খেয়ে বিনষ্ট করে দেয়, কিন্তু হাতি যদি ধরতে পারে কি করে, প্রথমে উপরের দিকে ছুঁটটা ধরে মানে সেই বাঘ হোক আর সিংহ হোক ধরে ঘোরায়, ঘুরিয়ে তারপরে তাকে আছড়ে ছুঁড়ে ফেলে মেরে দেয়। এবারে ভীম ক্রোধিত হয়ে গর্জন করছে, গর্জন করতে করতে তাকে মানে ধরে ফেলেছে, তাকে কিভাবে যে গলাটা ধরেছে আর এই দুই পায়ের মানে কোমরে ধরে উঁচু করেছে মাথার উপর। এবারে সে ঘোরানো আরম্ভ করলো এমনভাবে সে মনে হয় যেন একবারে চক্র ঘুরছে, আর তার ঘোরানোর অভিপ্রায় হচ্ছে যে জীমূত যাতে অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে গেলে তারপর ছুঁড়ে ফেলে তাকে মেরে ফেলে। এবারে অনেকক্ষণ ঘুরিয়ে তাকে এমন সজোরে মাটিতে ফেলল যে তাতেই সেই জীমূত নামক মহাবীর তারা তার সেখানে মৃত্যু হল। এবারে চতুর্দিকে তার জয় জয়কার, সেই মৎস্য নরেশ বিরাট সে তো অতীব খুশি, খুশি হয়ে তাকে নিজ হস্তে পুরস্কার করলেন, পুরস্কার প্রদান করলেন, আর তার চতুর্দিকে জয় জয়কার হল। এইভাবে সেই রশিয়া বল্লভ মানে রাজার কাছে অতি প্রিয় হয়ে উঠল। আর অপরদিকে সেই মল্লভূমিতে ভীমসেন আরো আরো যে সমস্ত প্রতিবারের ন্যায় যে সমস্ত যোদ্ধাগণ আসতেন তাদেরকেও মানে বধ করলেন, মেরে ফেললেন, এবং তিনি রাজার অত্যন্ত স্নেহ ভাজনের পাত্র হলেন। এইভাবে অর্জুন তিনি কি করলেন, সমস্ত রাজকুমারী এবং রাজন্যবর্গের মহিলাদের তিনি নৃত্য গীত বাদ্যে সকলকে প্রসন্ন করার মানেই রাজা প্রসন্ন, তিনিও প্রসন্ন ছিলেন। আর হে জনমেজয়, নকুলও এইভাবে মানে সেই সমস্ত ঘোড়াগণকে শিক্ষা প্রদান করত, সেই সমস্ত ঘোড়া যখন শিক্ষিত হয়ে তাদের কলা প্রদর্শন করাত, রাজা তো মানে ভীষণভাবে খুশি হত। আর অপরদিকে সহদেব সেই যে গোধন রক্ষা করছিল তার গোধন এমনভাবে বৃদ্ধি প্রাপ্ত হল যে রাজা তাদের সমস্ত সুন্দর শরীর দেখে মানে গাভীদের তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। এইভাবে সকলেই রাজাকে প্রসন্ন রেখেছিলেন। এবারে বলছেন হে জনমেজয়, এইভাবে পাণ্ডবদের মৎস্য দেশের নরেশের রাজধানীতে 10 মাস কেটে গেল দেখতে দেখতে। আর একদিন কি হলো, এই যজ্ঞসেনী দ্রৌপদী যিনি স্বয়ং রানীর মতন সেবা পাওয়ার যোগ্যা, তিনি একদিন মানে রানী সুদেষ্ণার সেবা করে বড়ই কষ্টে দিন যাপন করছিলেন, আর তিনি নিজেই সেবা, আর তিনি যদি অন্যের সেবা করেন তাহলে তো দুঃখ কষ্টেরই বিষয়, আর তার অপূর্ব রূপ অপূর্ব সৌন্দর্যতা তার মধ্যে বিদ্যমান ছিল। একদিন এই বিরাটের সেনাপতি কিচক, তার সঙ্গে তার রাজার সম্বন্ধ কি ছিল কি শ্যালক মানে শালা সম্বন্ধ, তা সে একদিন রাজমহলে এসে সেই কিচকের দৃষ্টি দেবকন্যার ন্যায় প্রতীত হচ্ছিলেন দ্রৌপদী, তার দিকে তার কুদৃষ্টি পড়ল। কুদৃষ্টি পড়াতে তিনি একেবারে সঙ্গে সঙ্গে সেই সৈরন্দ্রী মানে দ্রৌপদীকে দেখে কামমোহিত হয়ে উঠল। আর তার ভগ্নী রানী সুদেষ্ণার কাছে গিয়ে এই নির্লজ্জ কামনমত্ত কিচক বলছে, ভগিনী সুদেষ্ণা, এই সুন্দরী যে তার রূপে আমাকে উন্মত্ত করেছে, তা আমি তাকে তো আগে কখনো দেখিনি, আগে তো আমি তাকে কখনো দেখিনি, এত সুন্দরী নারী যে এই পৃথিবীর বুকে আছে এ তো আমার জানাও ছিল না। তিনি কে, কোথা থেকে এসেছেন এবং কার স্ত্রী, কবে থেকে আছেন? ইনি আমার হৃদয়কে একেবারে জিতে নিয়েছে, তা আমি যদি ওকে এখন না পাই তাহলে আর আমি হৃদয়ে শান্তি লাভ করতে পারব না। অত্যন্ত আশ্চর্যের কথা যে ইনি তোমার কাছে দাসীর কাজ করছেন, তাকে দেখে মনে হয় যে সহস্র সহস্র দাসী তার সেবায় বোধহয় নিযুক্ত আছে। তা আমি মানে তাকে সব কিছু দিতে চাই, আমার সর্বস্ব তাকে দিয়ে আমি তাকে গ্রহণ করতে চাই। রানী সুদেষ্ণাকে এই কথা বলে কিচক রাজবধূ দ্রৌপদীর কাছে এসে বলল যে কল্যাণী, তুমি কে এবং তুমি কার কন্যা, কোথা থেকে এসেছো? তুমি কি সাক্ষাৎ লক্ষ্মী দেবী, অথবা তুমি নাগকন্যা, অথবা দেবকন্যা, কে তুমি এবং এবং তোমার সৌকুমার্য জগতে মানে সব থেকে বড় সম্পদ, তুমি এত সুন্দরী, তোমার মুখ উজ্জ্বল এবং কমনীয় কান্তি যা চন্দ্রকেও পর্যন্ত লজ্জিত করছে। তোমার ন্যায় মনোহারিণী নারী আমি আজ পর্যন্ত এই পৃথিবীতে দেখি। তুমি কমলবন বিহারিণী দেবী লক্ষ্মী তো নও? এই স্থান তোমার উপযুক্ত নয়, এই যে তুমি দাসী হয়েছো এ তোমার জন্য নয়। আমি তোমাকে পৃথিবীর সর্বোত্তম সুখ প্রদান করতে চাই, তুমি তা স্বীকার করো, নচেত তোমার এই রূপ ও সৌন্দর্য ব্যর্থ হয়ে যাচ্ছে। হে সুন্দরী, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার প্রথম স্ত্রীকে ত্যাগ করে তোমাকে তার দাসী করে দেব, আর আমি নিজেও তোমার সেবক মানে দাস হয়ে থাকব, তুমি আমাকে স্বীকার করো। দেবী দ্রৌপদী তিনি বললেন যে আমি পর স্ত্রী, আমাকে এমন কথা বলা আপনার উচিত নয়। জগতের সকল প্রাণী তার স্ত্রীকে ভীষণভাবে ভালোবাসে, তাই আপনারও অন্যের স্ত্রী প্রতি আসক্তি না হয়ে নিজের স্ত্রীকে ভালোবাসাটাই হচ্ছে শাস্ত্র বিধেয়। সৎপুরুষদের নিয়ম হল তার অনুচিত কর্ম সর্বদা ত্যাগ করা, আর যারা সৎপুরুষ তারা শাস্ত্র বিরুদ্ধ আচরণকে সর্বদাই বহিষ্কার করে। সৈরন্ধ্রীর কথা শুনে সেই কামনমত্ত দুষ্ট কিচক বলল, সুন্দরী তুমি আমার প্রার্থনা এইভাবে প্রিয় দিয়ে না, তোমার জন্য আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, অতএব তুমি আমাকে স্বীকার করো, তুমি আমাকে অস্বীকার করলে অনুতাপ করবে। এই সম্পূর্ণ রাজ্য আমার শাসন অধীন, আমি সেনাপতি, শারীরিক বলেও কেউ আমার সমকক্ষ নয়, আমি সমস্ত রাজ্য তোমাকে সমর্পণ করব এবং তুমি আমার পাটরানী হয়ে আমার সঙ্গে সর্বোত্তম সুখ ভোগ করবে, এটাই আমার বক্তব্য। সৈরন্ধ্রী মানে দ্রৌপদী বলল যে হে সুতপুত্র, তুমি এইভাবে মোহগ্রস্ত হয়ে জীবন হারিও না। এবারে দ্রৌপদী তিনি তো অগ্নির থেকেই উৎপন্না, তার আসল রূপ প্রকট। মনে রেখো আমি পাঁচ গন্ধর্ব পতি, তারা বড় ভয়ানক, তারা আমাকে রক্ষা করে, সুতরাং এই কুৎসিত চিন্তা দূর করো, তা না হলে আমার স্বামীরা ক্রুদ্ধ হয়ে তোমাকে বধ করবে। কেন নিজের সর্বনাশ করতে চাইছো তুমি? হে কিচক, আমার উপর কুদৃষ্টি দিয়ে তুমি আকাশ পাতাল বা সমুদ্রের তলাতেও যদি লুকিয়ে থাকো, তথাপি আমার দেবতুল্য পতিদের থেকে তুমি কখনো প্রাণ ফিরে পাবে না, তুমি অবশ্যই মারা যাবে, বলছেন কেমন? বলছে তখন তোমার দশাটা কেমন হবে জানো তো? যেমন ভয়ঙ্কর রোগগ্রস্ত হয়ে ভীষণভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে সে কি বলে, হে প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমি আর এই নিদারুণ কষ্ট সহ্য করতে পারছি না, অতএব আমাকে মৃত্যু প্রদান করে আমাকে শান্তি প্রদান করো। তা ঠিক তোমারও কিন্তু সেই অবস্থা হবে, তুমিও মৃত্যুকে ডেকে এনো না, তেমনি তুমিও কাল রাত্রির মতো কেন আমাকে প্রার্থনা করে নিজের জীবন শেষ করার চেষ্টা করছো? রাজকুমারী দ্রৌপদী কিচককে ফিরিয়ে দিলে তিনি কামসন্তপ্ত হয়ে সুদেষ্ণার কাছে গিয়ে বলল, ভগ্নী এমন কোনো উপায় করো যাতে সৈরন্ধ্রী আমাকে স্বীকার করে, তা না হলে আমি প্রাণ ত্যাগ করব। দেখুন কাম কেমন, বলে না যে লোকে কামান্ধ হয়ে যায়, তা কিচকেরও ঠিক সেই রকমই হয়েছে। সে কামান্ধ হয়ে গিয়ে বলছে তার ভগিনীকে, আমি যদি তাকে না পাই তাহলে হে ভগিনী আমি প্রাণ ত্যাগ করব। কিচকের এই রূপ বিলাপ শুনে রানী সুদেষ্ণা বলল, ভাই আমি সৈরন্ধ্রীকে একান্তে তোমার কাছে পাঠাব, তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে। ভগ্নির কথা মেনে নিয়ে কিচক চলে গেল। আর এক উৎসবের দিনে কিচক তার গৃহে নানা প্রকার খাদ্য এবং পানীয় দ্রব্য বানিয়েছে। তা সুদেষ্ণা সেখানে সুদেষ্ণাকেও আমন্ত্রণ জানিয়েছিল কিচক। সুদেষ্ণা সৈরন্ধ্রীকে মানে দ্রৌপদীকে ডেকে বলছেন, কিচকের গৃহে থেকে কিছু পানীয় আমার জন্য নিয়ে এসো। তা সৈরন্ধ্রী বলছেন, হে রানী আমি ওর ঘরে যাব না, আপনি তো জানেন যে তিনি কেমন, আমি এখানে ব্যভিচারিণী হয়ে থাকতে পারবো না। আমি এখানে থাকার সময় প্রতিজ্ঞা করেছিলাম যে তা অবশ্যই আপনার স্মরণপটে আসবে, আপনার অবশ্যই মনে আছে। আর আমি সেখানে কেন যাব, আপনি বরঞ্চ আপনার প্রতিজ্ঞার কথা মনে রাখুন। মূর্খ কিচক কামপীড়িত হয়ে রয়েছে, আমাকে দেখলেই সে আমাকে অপমান করবে, তাই আপনার কাছে তো আরো বহু দাস দাসী আছে, তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিন, আমি অপমানের ভয়ে সেখানে যেতে চাই না। সুদেষ্ণা বলল যে আমি তোমাকে এখান থেকে পাঠাচ্ছি, সুতরাং সে কখনোই তোমাকে অপমান করবে না। এবারে এই বলে তিনি তার হাতে একটি সোনার ঢাকনি বিশিষ্ট একটি পাত্র দিলেন, স্বর্ণপাত্র দিয়ে বললেন, এটি নিয়ে যাও এবং দ্রৌপদী সেটাকে নিয়ে ক্রন্দন করতে করতে কিচকের গৃহে চললেন। যেতে যেতে তার ভীষণ মানে দুঃখ হচ্ছে। দেবী দ্রৌপদী চিন্তা করছে যে সতীত্ব রক্ষার জন্য তিনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন, আর তিনি তার সতীত্ব রক্ষা করার জন্য সূর্য নারায়ণকে স্তব স্তুতি করলেন যে হে সূর্যদেব আমাকে তুমি রক্ষা করো। এইভাবে তিনি কি করলেন, সূর্যদেব সন্তুষ্ট হয়ে গুপ্ত বেশে মানে অন্য প্রহরীর মতন এক রাক্ষসকে পাঠিয়ে দিল। এবারে দ্রৌপদী ভীত সন্ত্রস্ত হয়ে হরিণীর ন্যায় কম্পিত কলেবরে সেখানে গেল কিচকের গৃহে। কিচক তাকে দেখে সানন্দে উঠে দাঁড়িয়ে বললেন, সুন্দরী আমি তোমাকে স্বাগত জানাই, এসো এসো, আমার আজকের রাত্রি প্রভাত অত্যন্ত মঙ্গলময় হলো, আমি এটাই মনে করি। আমার রানী তুমি আমার গৃহে এসেছো, এবার আমার প্রিয় কার্য করো। দ্রৌপদী বললেন, আমাকে রানী সুদেষ্ণা এখানে পাঠিয়েছেন তোমার কাছে কিছু পানীয় দ্রব্য নেওয়ার জন্য, অতএব তিনি পিপাসার্থ। কিচক বলল, কল্যাণী তিনি যা চেয়েছেন অন্য দাসী নিয়ে যাবে। এই বলে তিনি দ্রৌপদীর দক্ষিণ হস্তটি ধরে ফেললেন। দ্রৌপদী বললেন, পাপী, আমি যদি আজ পর্যন্ত মনে মনেও কখনো পতির বিরুদ্ধ আচরণ না করে থাকি, তাহলে সেই সত্যের প্রভাবে দেখবে যে তুমি শত্রুর হাতে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছ, মানে তুমি মারা যাবে, তুমি মরবে। এইভাবে কিচককে অপমান করতে করতে দ্রৌপদী তিনি পেছনের দিকে সরে আসছিল। আর সে যখন সরে আসছে, যখন সে পালিয়ে যাওয়ার উপক্রম করছে দ্রৌপদী, তখন সে দ্রৌপদীর শাড়ির আঁচল ধরে ফেলল। আঁচল ধরে সে টানাটানি করা আরম্ভ করল। দ্রৌপদীকে নিজের বশ না করার চেষ্টা সে করছিল, কিন্তু দ্রৌপদী খুব জোরে তাকে এমনভাবে কিচককে ধাক্কা মারল যে কিচক কাটা গাছের মতন সে মাটিতে নিচে পড়ে গেল। এই অবসরে দ্রৌপদী কম্পিত কলেবরে তার সতীত্বকে কোনো প্রকারে রক্ষা করে কি করল, সে পালানোর জন্য চেষ্টা করছে রাজা যেখানে আছে। এবারে কিচকও উঠে তার অনুসরণ করতে করতে তার চুল ধরে ফেললো পেছন দিক দিয়ে। দ্রৌপদী যে কতবার লাঞ্ছিত হলো তার কোনো ঠিক নেই। সেই কৌরবদের সভাতে দুষ্ট জয়দ্রথের হাতে, আবার এই ভয়ঙ্কর দুষ্ট কিচকের হাতে কত কষ্ট। তারপর রাজার সামনে যখন এসে সে কাঁদা আরম্ভ করলো, ক্রন্দন করছে, তখন সে মারা আরম্ভ করলো তাকে, দ্রৌপদীকে। সে যখন পড়ে গেল দ্রৌপদী, তাকে লাথি মারছে সেখানে। যখন সেই অবস্থায় যে সূর্যদেব দ্বারা নিযুক্ত রাক্ষস গোপনে কিচককে তুলে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিল, সেটা কেউ দেখতে পেল না। এবারে কিচক নিশ্চেষ্ট হয়ে মাটিতেই পড়ে থাকল। সেই সময় রাজসভায় যুধিষ্ঠির ও ভীম উপস্থিত। ভীমসেন প্রত্যক্ষ দেখলেন সেই অন্যায় অত্যাচার, তা সে তখন আর সহ্য না করতে পেরে ভীম দুরাত্মা কিচককে বধ করার ইচ্ছায় দাঁতে দাঁত ঘষছে, যেন বজ্রপাত হচ্ছে, এমন ক্রোধিত হল ভীম। তিনি যখন উঠে যাচ্ছেন, ধর্মাত্মা যুধিষ্ঠির তার হাতটা চেপে ধরে বলছে, ভাই তুমি যদি এখন কিছু করো তাহলে আমাদের অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যাবে, চতুর্দিকে জানাজানি হয়ে যাবে। ভীমসেন আর কি করবেন, যুধিষ্ঠিরের সব কথাই মেনে নিতে বাধ্য হন, সে কাজেও বাধা প্রাপ্ত হল। দ্রৌপদী মৎস্যরাজের সভাতে সেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে আমার পতিরা সমস্ত জগৎ ধ্বংস করার শক্তি রাখেন, কিন্তু তারা ধর্মপাশে বাঁধা আছে, তাই আমি তাদের সম্মানিত ধর্মপত্নী, তা সত্ত্বেও একজন নীচ সুতপুত্র আমাকে পদাঘাত করেছে। হায়, যারা শরণার্থীদের সাহায্য করেন আজ তারা এই জগতে অজ্ঞাতভাবে রয়েছেন, আমার সেই মহারথী বীর পতিরা কোথায়? অত্যন্ত বলবান এবং তেজস্বী হয়েও তারা তাদের প্রিয়তমা পত্নীকে এক সুতের হাতে অপমানিত হতে দেখেও কাপুরুষের মতো তা বরদাস্ত, মানে সহ্য করছে। কি করে যে সহ্য করছে তাও আমি বুঝতে পারছি না, এই কথা আর কেউ বুঝতে পারছে না। ভীমসেন আর যুধিষ্ঠিরকে দেখে বলছে, নারীকে তিনি তার সামনে মার খেতে দেখেও সহ্য করছেন, ইনি রাজা হয়েও, এবারে বিরাট রাজাকে বলছে, ইনি একজন রাজা হয়েও রাজউচিত ন্যায় করছেন না। মৎস্যরাজ, আপনার এই চোরের মতো ধর্মসভাতে শোভা পায় না, আমি একজন অবলা নারী, আপনাদের শরণার্থী, আর আপনি আজ আমাকে এইভাবে বিনা দোষে অপমানিত হতে দেখেও আপনি নির্বাক, আপনি কেমন রাজা? আপনার কাছে এসে কিচকের হাতে যে আমি ব্যবহার পেলাম তা কখনোই উচিত নয়, সভাসদরা এর বিচার করুন। কিচক নিজে তো পাপি, এই মৎস্য নরেশেরও কোনো ধর্মজ্ঞান নেই, তাই সে আজ চুপ করে বসে এই দৃশ্য দেখছে। আমাকে মাটিতে ফেলে, আমাকে চর থাপ্পড় দিয়ে, আমাকে লাঠি পর্যন্ত মারল, আমার সতীত্ব পর্যন্ত নাশ করার চেষ্টা করল। এই অধার্মিক রাজার সেবা করে লাভ? দ্রৌপদী ক্রোধিত হলে সব উচিত কথা বলে ফেলে। দ্রৌপদী এইভাবে ক্রন্দন করে বিরাট রাজাকে সব জানাল। কি ঘটনা সেটা সব পরিষ্কারভাবে সেই সভার মধ্যে ব্যক্ত করল। সভাসদরা তাকে কলহের কারণ জিজ্ঞাসা করায় তিনি আবার বিস্তারিতভাবে জানালেন। অন্যান্য রাজন্যবর্গও সেখানে ছিলেন। সেই রাজন্যবর্গ এবং সভাসদগণ তারা তার সৎসাহসের প্রশংসা করছেন দ্রৌপদীর। আর তারা সেই কিচককে ধিক্কার জানিয়ে বলল, যিনি এই সাধ্বীর পতি তিনি জীবনে অনেক ভালো কিছুই পেয়েছেন বলে আশা করি। মানুষের মধ্যে এরূপ স্ত্রীরত্ন মানে পা অতীব কঠিন। ইনি মানবী নন, দেবী বলেই আমরা মনে করি। যে সে এত কষ্ট স্বীকার করার পরেও নিজের সতীত্ব বজিয়ে রেখেছে, অতএব ইনি সাধারণ নারী কোনো মতেই নয়। আর সভাসদরা যখন দ্রৌপদীর প্রশংসা করছিল, তখন সেই কঙ্ক মানে যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়িয়ে বললেন, হে সৈরন্ধ্রী, যাও, তুমি রানী সুদেষ্ণার সেখানে যাও, তোমার গন্ধর্ব পতিগণ বোধহয় এখন অবকাশে নেই, মানে ব্যস্ততার মধ্যে আছে। আমার মনে হয় তারা অবকাশ পেলেই তারা সমুচিত ব্যবস্থা নেবে। যাও, তুমি ফিরে যাও। কাউকে বুঝতে দিলেন না, মানে দ্রৌপদীর সেই ক্রন্দন পাণ্ডবদ্বয় যুধিষ্ঠির ভীমসেন তাদের সহ্যের বাইরে। তাদের হৃদয়টা ফেটে যাচ্ছে যে তাদের সেই রাজরানী সে আজ এইভাবে দলিত। আর অপরদিকে দ্রৌপদী যখন চলে গেলেন, দ্রৌপদীর চোখ লাল, খোলা চুল, সে কাঁদতে কাঁদতে গিয়ে রানী সুদেষ্ণাকে কাছে গেল। রানী সুদেষ্ণা জিজ্ঞাসা করল, কল্যাণী, তোমাকে কে মেরেছে? মুখের থেকে অল্প রক্তও বেরিয়ে গেছে, আর তুমি কাঁদছো কেন? কে এমন অপ্রিয় কাজ করেছে? দ্রৌপদী বলল, আমার আজ রাজদরবারে রাজার সামনে কিচক আমাকে মেরেছে এবং আমাকে মাটিতে ফেলে লাথিও মেরেছে। সুদেষ্ণা বললেন, সুন্দরী, কিচক কামনমত্ত হয়ে বারংবার তোমাকে অপমান করছে। তুমি যদি বলো তাহলে আমি আজ ওকে প্রাণদণ্ড দেব। রানী বলছে, দ্রৌপদী বললেন, ও যাদের কাছে অপরাধ করেছে তারাই তাকে বধ করবেন, এবারে সে অবশ্যই যমলোকে যাবে, আপনাকে কিছু করার প্রয়োজন নেই। সেনাপতি কিচক যখন দ্রৌপদীকে পদাঘাত করছিলেন, তখন থেকেই যশস্বিনী রাজকুমারী দ্রৌপদী তাকে বধ করার কথা চিন্তা করল, যে একে বধ করতেই হবে। সেই কার্যসিদ্ধির জন্য ভীম যে রসুই ঘরের পাশে একটি ঘর ছিল, সেখানে রাত্রে শুয়ে আছে সেই পাকশালায়। দ্রৌপদী সকলের চক্ষু এড়িয়ে গভীর নিশীতে ভীমসেন যেখানে শুয়েছিলেন সেখানে প্রবেশ করে বললেন, ভীমসেন, ওঠো। ভীমসেন তাড়াতাড়ি উঠে সেই পালঙ্কে বসে পড়লেন আর বলছেন, তুমি এত রাত্রে কোথায়, কিভাবে এসেছ? বলছেন, হে স্বামী, তুমি তো নিশ্চিন্ত হয়ে এখানে ঘুমাচ্ছ, কিন্তু আমি অপমানিত হয়ে লজ্জিত হয়ে আমার তো ঘুমও আসে না, আমি উতলা হয়ে তোমার কাছে চলে এসেছি। তাই তোমার চেহারা তখন দ্রৌপদীকে দেখে বলছেন, যে দ্রৌপদী, তোমার চেহারা ভীষণভাবে খারাপ হয়ে গেছে, তুমি বিষণ্ণ হয়ে রয়েছো, আমি তোমাকে দেখে বাস্তবিকই দুঃখিত, বলো আমাকে সব কথা তুমি খুলে জানাও। দ্রৌপদী বলল, আমার দুঃখ কি তুমি জানো না? সেই যে মানে গতদিন আমাকে সেই যে রাজসভায় সেই প্রাতিকামী আমাকে দাসী বলে টেনে নিয়ে গিয়েছিল, সেই অপমানের আগুনে আমি সর্বদা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। জগতে আমার মতন এমন কোনো রাজকন্যা আছে বলে আমার মনে হয় না যে আমার মতো এত দুঃখ ভোগ করার পরেও বেঁচে আছে। বনবাসের সময় যে দুরাত্মা জয়দ্রথ আমাকে স্পর্শ করেছিল তা আমার সামনে অসম্মানজনক ছিল, তাও আমাকে সহ্য করতে হয়েছে। এবার আবার এখানে বিরাট রাজার সামনে কিচক আমাকে ভীষণভাবে অপমান করেছে, তা এইভাবে বারংবার অপমান সহ্য করে কোনো নারী জীবন ধারণ করতে পারে কি? এইরূপে নানাভাবে অপমানিত হচ্ছি আর তুমি এসবের কথা একবারও ভাবছ না, এভাবে বেঁচে থেকে লাভ কি? এখানে কিচক নামে এক সেনাপতি আছে, এবার ঘটনা পুরো বলছে, কারণ ভীমসেন তো সবকিছু জিজ্ঞাসাও করতে পারেনি। সে রাজা বিরাটের শ্যালক, সে অত্যন্ত পাপী, প্রতিদিন সে আমাকে তার স্ত্রী হওয়ার জন্য বলে এবং নিত্য একই কথা শুনতে শুনতে আমার হৃদয় দুঃখে পরিপূর্ণ হয়ে গেছে, দুঃখে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তা ধর্মাত্মা যুধিষ্ঠিরকে জীবিকার জন্য অন্য রাজার সেবা করতে দেখে আমার অত্যন্ত কষ্ট হয়, যিনি একজন সম্রাট, সে ব্রাহ্মণের বেশে কঙ্ক সেজে সেই সম্রাট যুধিষ্ঠির সে আজ এই বিরাট রাজার সেবা করে, আর পাকশালায় রান্না করার পর তুমি বিরাটের জন্য যখন সেখানে খাবার নিয়ে হাতে করে খাবার নিয়ে যখন উপস্থিত হও, তখন আমার হৃদয়টা বড়ই বেদনাযুক্ত হয়ে ওঠে। আর তরুণ বীর অর্জুন একাই দেবতা ও মনুষ্যকে বিনষ্ট করতে সমর্থবান, সে মানে নপুংসক বেশে হিজলার বেশে সে অন্তপুরে নারীদের শিক্ষা দান করে সেই মহিলাদের মতন জীবন যাপন করে আছে, তা আমার হৃদয়ে অত্যন্ত বেদনা হয়। সহদেব যখন গোশালার বেশে মানে গোয়ালার বেশে গোশালাতে দেখি আমার রক্ত হিম হয়ে যায় ভীম। আর আমার মনে পড়ে বনে আসার সময় আমার মা কুন্তী, সহদেব সে আমাকে কাঁদতে কাঁদতে মাতা কুন্তী বলেছিল, পাঞ্চালী এই সহদেব আমার অত্যন্ত প্রিয়, মাদ্রি যখন মারা যায় সহমৃতা হলেন, এই সর্বকনিষ্ঠ পুত্রকে আমার কোলে দিলেন, সে তখন চলতেও পারে না হাঁটতেও পারে না, খুব ছোট, তা আমি তাকে অত্যাধিক ভালোবাসি, সহদেব আমার অত্যন্ত প্রিয়। আর হে পাঞ্চালী, সে মধুর ভাষী ধর্মাত্মা এবং ভাইয়েদেরও অতি প্রিয়, কিন্তু বড়ই লাজুক, সে কখনো কিছু চেয়ে খায় না, তা তুমি নিজ হাতে একে না খাইয়ে দিও, আর যেন বনে গিয়ে সে কোনো প্রকার কষ্ট না পায়। এই বলে সহদেবকে জড়িয়ে ধরে মা কুন্তী কাঁদছিলেন, সেই দৃশ্যটা যখন আমার মনে পড়ে, আজ সেই সহদেব সারাদিন গোসাবায় ব্যস্ত হয়ে সে গোশালার এক পাশে শুয়ে থাকে, তাকে দেখে আমার যে কি কষ্ট হয় তা আমি বলে বোঝাতে পারবো না। গ্রহের ফের অত্যন্ত অপূর্ব, অপূর্ব সুন্দর চেহারা, এই যে অস্ত্রবিদ্যায় পারদর্শী মেধা সম্পন্ন নকুল আজ রাজা বিরাটের অশ্বশালায় মানে অশ্ব সেবা করেন, এগুলি দেখে আমি কি সুখে থাকতে পারি? আর রাজা যুধিষ্ঠিরের জুয়ার নেশার জন্য আজ আমাকে সৈরন্দ্রীর বেশে রানী সুদেষ্ণার সেবা করতে হচ্ছে, পাণ্ডবদের মহারানী এবং দ্রুপদ রাজকুমারী হয়েও আজ আমার এই দশা, আমার এই ক্লেশে কৌরব, পাণ্ডব এবং পাঞ্চাল বংশেরও অপমান হচ্ছে। একদিন আসমুদ্রের রাজত্ব যাদের অধীনে ছিল, আজ তাদের রানী দ্রৌপদী সুদেষ্ণার সেবায় রতা। আর দুঃখ আরও এই জন্য, আগে মাতা কুন্তি ব্যতীত আমি কারোর জন্য কখনো চন্দন ঘর্ষণ করিনি, আজ সেই রাজা বিরাটের জন্য আমাকে চন্দন ঘষতে হয়। দেখো আমার হাতে কড়া পড়ে গেছে চন্দন ঘষতে ঘষতে। দ্রৌপদী এই বলে ভীমসেনকে তার হাত দুটো যখন দেখাচ্ছে, ভীমসেন তার কোমল হাত দুটি ধারণ করে দেখছে, সত্য সত্যই সেই রাজরানী দ্রৌপদীর হাতে কালো কালো কড়া পড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে চন্দন ঘষতে ঘষতে। আর দ্রৌপদী ক্রন্দন করে বলছেন, হে স্বামী দেবতা, ভীমসেনকে বলছেন, আমি এমন কোন অপরাধ করেছিলাম দেবতাদের চরণে যার জন্য আমার এই দুর্গতি? আমার মৃত্যু কেন আসে না? আমার যদি মৃত্যু আসত তথাপি আমি সুখে থাকতাম। এই যে তোমাদের দুর্দশা, এ দেখে আমি ভীষণ কষ্ট পাই। ভীম তার কোমল হাত দুটি দেখলেন যে সত্যি সত্যি কালো কালো দাগ পড়েছে। তিনি বলছেন, কৃষ্ণা, আমার বাহুবলকে আমি ধিক্কার দিই। আর অর্জুনের যে সেই পরাক্রম ধনুর্ধারী অর্জুনকেও আমি ধিক্কার জানাই। আমি সেই দিনই সভায় বিরাটের সর্বনাশ করতাম, অথবা ঐশ্বর্য মদমর্ত কিচকের মাথা আমি গুড়িয়ে ফেলতাম। কিন্তু ধর্মরাজ বাধা প্রদান করায় আমি তা করতে পারলাম না। এইভাবে এবং রাজ্যচ্যুত হওয়ার পরেও যে আমি কৌরবদের বধ করিনি, দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসনের মাথা যে আমি কেটে নিইনি, এই জন্য এখনো আমার অনুতাপ হয়। যে আমি যদি তাদের মাথাগুলো কেটে নিতে পারতাম, তাহলে আজ বোধহয় আমার শরীরের জ্বালাটা কিছু কমত। কিন্তু আমি কি করি, আমার ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ তিনি এতই ধর্মশীল, ধর্মযাজনকারী, যে তার জন্য আমি কিছু ব্যতিক্রম করতে পারি না। তা না হলে দ্রৌপদী, তুমি কি মনে করো যে আমার দুঃখ হয় না? আমারও দুঃখ হয়, ভীষণভাবে দুঃখ হয়। কিন্তু তুমি যেমন আমাকে বলছো, আমি তো বলারও কাউকে পাই। আর সেই ভুল আজও আমার হৃদয়ে কাঁটার মতো বেঁধে, যে তোমাকে সেই কিচক অপমান করল, অথচ আমি একজন বীর হয়ে কিছুই করতে পারলাম না, এর থেকে দুঃখ কি আর আমার কিছু আছে? আর হে সুন্দরী, তুমি তোমার ধর্ম ত্যাগ করো না, তুমি বুদ্ধিমতী এবং ক্রোধ দমন করো। এবারে ভীমসেন, তিনি যে সেই সাধুসঙ্গ শ্রবণ করতেন, তার সেই জ্ঞান তার মধ্যে আরো সুন্দর রূপে মানে হৃদয়ে রয়েছে, তাই তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কিছু সতী নারীদের উদাহরণ দিচ্ছেন। বলছেন, দেখো পূর্বকালে অনেক নারী তাদের পতির সঙ্গে এই রূপ মানে তোমার মতন বহু কষ্ট স্বীকার করেছেন। দেখো সেই ভৃগুবংশীয় তপ মানে চবনমুনি তপস্যা করেছিলেন, তখন তার দেহে উইপোকার বাসা হয়েছিল, সেখানে রাজকুমারী সুকন্যা অপরাধ করে বসল, তার চক্ষুকে বিনষ্ট করেছিল। শেষ পর্যন্ত তিনি সেই চবন ঋষিকে বিবাহ করল। তাহলে তিনিও অত্যন্ত সেবা করেছেন, যদিও দুঃখিত হয়েছিলেন, কিন্তু এক সময় তিনি তার স্বামীকে নিজের সতীত্বের কারণে পুনর্যৌবন করে দিয়ে বহুদিন তারা সুখভোগ করেছিলেন। আর দেখো সেই জনক নন্দিনী সীতার কথা তুমি তো অবশ্যই শুনেছ, কিন্তু তিনি ভয়ানক জঙ্গলে শ্রীরামের সেবায় ব্যবহৃত থাকতেন। একদিন রাক্ষস রাবণ তাকে অপহরণ করে নিয়ে চলে যায়, এবং সে যে লঙ্কাতে কি নিদারুণ যন্ত্রণার মধ্যে ছিল, সে তো তুমি আমি সকলেই আমাদের জানা আছে। দেখো সেও নানা প্রকার দুঃখের মধ্যে থেকেও শ্রীরামের চিন্তায় নিমগ্ন থাকতেন। আর অবশেষে শ্রীরাম তাকে উদ্ধার করেন। আর দেখো সেই লোপামুদ্রাও এইভাবে জাগতিক সুখ বৈভব বিষয়কে ত্যাগ করে সে অগস্ত্য মুনিকে অনুগমন করেন। আর এই যে সত্য সাবিত্রী এবং সত্যবান, তাদেরই চরিত্র তুমি শুনেছ এবং আমিও শুনেছি। তিনিও যমলোক পর্যন্ত গিয়ে তার রূপবতী পাতিব্রত নারীদের মহত্ব দেখিয়ে তিনি তার স্বামীকে এবং তার শ্বশুরকে এবং তার পিতৃকুলকে মহান উপকার করেছিলেন। তারাও তো ভীষণভাবে কষ্ট করেছিল। কল্যাণী, আর বেশি দিন তোমাকে অপেক্ষা করতে হবে না, আর মাত্র দেড় মাস। তখন দু মাস মানে প্রায় প্রায় শেষ হয়ে যাবে যাবে, দেড় মাস বাকি আছে। আর দেড় মাস মাত্র বাকি, এই ত্রয়োদশ বর্ষ পূর্ণ হলেই তুমি রাজরানী হবে। দ্রৌপদী বললেন, স্বামী আমি অনেক কষ্ট সহ্য করেছি, তাই আমার চোখে জল এসেছে। এখন যে কাজ করতে হবে তার জন্য তুমি প্রস্তুত কি নাও? দেখো পাপী কিচক সর্বদা আমার পেছনে আসে। একদিন আমি ওকে বলেছি, কিচক কামোহিত হয়ে মৃত্যুকে ডেকে আনছো, আমার পাঁচ গন্ধর্ব পতিরা তারা জীবিত, তারা কিন্তু তোমাকে মানে মৃত্যুদণ্ড দেবে। তা সে আমাকে বলল, সৈরন্দ্রী আমি গন্ধর্বদের একটুও ভয় পাই না। আমি মানে লক্ষ লক্ষ গন্ধর্ব যদি আমার কাছে আসে তাহলেও আমি তাদের বধ করে তোমাকেই গ্রহণ করব। তারপর সেই কিচক রানী সুদেষ্ণার সঙ্গে পরামর্শ করে সেই সুদেষ্ণা ভ্রাতার প্রতি স্নেহবশতে আমাকে বলে, কল্যাণী তুমি কিচকের গৃহ থেকে আমার পানীয় এনে দাও। আমি সেখানে পানীয় আনতে গেলাম, আর সে আমার সতীত্ব নাশ করার জন্য সব কিছু চেষ্টা করল। আমি দুঃখিত হয়ে লজ্জিত হয়ে পাগলিনীর মতো ছুটতে ছুটতে রাজার রাজদরবারে আসলাম। সেখানে আমাকে মানে মারধর করল এবং আমাকে মাটিতে ফেলে পদাঘাত করল। তা এ তো অধার্মিক, ক্ষত্রিয়দের উচিত কি যারা শত্রু এবং অধার্মিক তাদেরকে বিনষ্ট করা? তা তুমি আজ প্রাণ মানে তুমি তাকে হয় বধ করো, আর তা না হয় আজ আমি প্রাণ ত্যাগ করব। আমি কোনো কথা শুনব না, এমনভাবে আমি জীবিত থাকতে পারবো না, আমি তোমার সামনেই প্রাণ ত্যাগ করব। দ্রৌপদী যখন কাঁদতে কাঁদতে এই কথা বলল, তখন তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলছেন, দ্রৌপদী তোমার যা ইচ্ছা, আমি তাকে বধ করব। তুমি এক কাজ করো, তুমি তাকে বলবে যে অর্জুন আসার পরে সে এক বিশাল মহল তৈরি করেছে কেবল নৃত্য গীত বাদ্য শিক্ষার জন্য। সেটা দিনে মানে রাজকুমারীরা ভর্তি হয়ে থাকে, আর রাত্রে সেখানে কেউ থাকে না, সেখানে সুন্দর সর্জাদিও আছে। তা তুমি সেই কিচককে আজ দেখে তার সঙ্গে কথা বলবে এবং বলবে যে তুমি ওখানে থাকবে, আর আমি তোমার হয়ে সেখানে মানে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকব। আমি তোমাকে কথা দিলাম যে তার ভ্রাতাদের সঙ্গে তাকে আমি জমপুরিতে পাঠাবো, তুমি আমাকে খবরটা জানিও। এই কথা বলে সেই রাত কাটল। আর দ্রৌপদী একদিকে বলল, আজ রাত্রে যদি সে না মরে তাহলে আমি মরব। বলছেন, তোমার চিন্তা নেই, আমি ওকে মেরেই দেব। এবারে তিনি চলে গেলেন দ্রৌপদী। এবার কিচকের সঙ্গে দেখা। কিচক বলছে যে দেখো সৈরন্দ্রী, এখনো সময় আছে, তুমি আমাকে এখনো স্বীকার করো, এতেই তোমার মঙ্গল। কারণ তুমি তো দেখেছ আমার প্রভাব, এই সমস্ত রাজা যারা বসে আছে এ তো আমার অধীন। আমি যে তোমাকে ওইভাবে প্রহার করলাম, লাথি মারলাম, কেউ আমার বিরুদ্ধে কোনো বিচার করলো? করলো না। কারণ আমি হচ্ছি সর্বশক্তিসম্পন্ন, আমি ইচ্ছা করলে ওই রাজার গদ্দিকে মানে নিয়ে নিতে পারি, আমার সেই শক্তি আছে। তা আমি রাজা হয়ে তোমাকে পাট রানী তৈরি করব, তুমি এখনো স্বীকার করো। দ্রৌপদী মানে তার সঙ্গে কথা বলতে তার ঘৃণা হচ্ছে, বিষ্ঠাবাদ ঘৃণা হচ্ছে, তাও সে বলছে যে কিচক, আমিও চিন্তা করে দেখলাম যে তোমাকে ছাড়া অন্য কিছু করা যাবে না। তা শোনো, এবারে কিচক তো একেবারে উল্লসিত হয়ে উঠল। তিনি বলছে তুমি যা বলবে আমি তাই শুন। বলছেন দেখো, এই যে নাট্যশালা করা হয়েছে, নৃত্য গীত বাদ্যাদি যেখানে শেখানো হয়, ওই যে বৃহন্নলা শেখায়। বলছেন হ্যাঁ। বলছে ওখানে রাত হয়ে গেলে কেউ থাকে না, আমি ওখানে তোমার জন্য আজ রাত্রে অপেক্ষা করব, তুমি সেখানে এসো, কেউ যেন না জানে। বলছেন না, কেউ জানবেন। এবারে দুজনের মধ্যে কথা হয়ে গেল, আজ রাত্রে মানে কিচক ওখানে যাবে আর ভীমসেন শুয়ে থাকবে, আর সে দ্রৌপদী মনে করে যখন যাবে তার যে কি অবস্থা হবে সেটা তো আমরা দেখতেই পাব। এবারে আবার গোপনে গিয়ে ভীমসেনের সঙ্গে দেখা করে বলল, ভীমসেন আজ রাত্রে তুমি তৈরি থেকো। বলছেন দেবী, কোনো চিন্তার কারণ নেই, তুমি রানী সুদেষ্ণার কাছে থাকবে আর আমি ওখানেই মানে তোমার রূপে থাকব, তোমার কোনো চিন্তা নেই, যাও যাও, তুমি চলে যাও। এবারে তিনি আরো বললেন, আমি বৃত্তাসুরের মতন তাকে বধ করব, এই শপথ তোমাকে দিলাম। তারপরে আমি দুর্যোধনকে বধ করব, শকুনি দুঃশাসন কর্ণকে বধ করব, করে তোমাকে আবার আমাদের রানী করে নেব। বলছেন দেখো, তুমি ক্রোধিত হয়ে এই সমস্ত করো না, তুমি কেবল কিচক এবং কিচকের ভাইদের তুমি মেরে ফেলো। ভীমসেন বলল, শুধু তাই নয়, ওকে যদি কেউ রক্ষা করতে আসে তাদেরও আমি বধ করব। আর দ্রৌপদী বলল, দেখো যেন আমরা সেই অজ্ঞাত বাস থেকে পুনরায় ধরা না পড়ি, তুমি সেভাবেই করো। বলছেন দেবী, তোমার চিন্তা নেই, তুমি যাও, তুমি যা বলেছ আমি তাই করব, কিচককে তার ভ্রাতাদের সঙ্গে সবান্ধবে আমি আজ রাত্রে হত্যা করব। তা আজ রাত্রে ভীমসেন তিনি কি করবেন, সেখানে এসে শুয়ে থাকবেন। তা এখন তো রাত হয়নি, অল্প অল্প দিন আছে, অতএব রাত্রের খবরটা আমরা আগামী দিন জানতে পারব এই মহাভারতের সংবাদ থেকে। অতএব অদ্রকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম, মহাপ্রভুর কৃপা হলেই আমরা আজ রাত্রে যা হবে কালকে বিকালে বসে বসে বেশ সুন্দরভাবে শুনব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্রবিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী 108 শ্রী সিদ্ধ পণ্ডিত রামকৃষ্ণ দাসজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী 108 শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।